বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআন ওয়া সায়াজজি
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 27 ফেব্রুয়ারি, 14 ফাল্গুন এবং ফার্সি 8 ইসফান। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের সর্বায় 25 মিটার ব্যান্ডে 11,680 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.ir/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত রয়েছে। পাশ্চাত্যের বৈশ্বিক একাধিপত্যের অবসান ঘটা সম্পর্কে ইউরোপীয় জোটের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেলের স্বীকারোক্তি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে দক্ষিণাঞ্চলের নদ নদীতে অবাধে শিকার হচ্ছে ইলিশের পোনা বা জাটকা, এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে আমাদের প্রতিনিধি বাদশা রহমানের একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, গাজায় যুদ্ধবিরতি চুক্তি ও বন্দি বিনিময়ের সম্ভাবনা দেখছে কাতার, হামাসের প্রতিক্রিয়া আসেনি এখনো। অবশেষে মারা গেছেন গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশকারী মার্কিন বিমান সেনা অ্যারন বাশনেল। বাংলাদেশ বিদেশিদের প্রভুত্ব মেনে নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবং ভারতের 75% বিজেপি শাসিত রাজ্যে গত এক বছরে মুসলিম বিদ্বেষী বক্তব্য 62% বেড়েছে। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। গাজায় বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা জোরালো হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে। আল জাজিরা টিভি চ্যানেল জানিয়েছে, 40 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার বিনিময়ে 400 ফিলিস্তিনিকে মুক্তি দিতে চায় ইসরায়েল, আর এই চুক্তির আওতায় 6 সপ্তাহের যুদ্ধবিরতি হতে পারে। ফ্রান্সের রাজধানী প্যারিসে দখলদার ইসরায়েল, যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের প্রতিনিধিদের মধ্যে আলোচনার পর এই পরিকল্পনার কথা জানা গেছে। তবে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। আল জাজিরা আরও জানিয়েছে, দখলদার ইসরায়েল ওই চুক্তির আওতায় ক্রমান্বয়ে বাস্তুচ্যুত গাজার বাসিন্দাদের উত্তর গাজায় ফিরতে দেওয়ার বিষয়েও রাজি হয়েছে। এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, রমজান মাসের আগেই গাজায় যুদ্ধবিরতির বিষয়ে তারা আশাবাদী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও আগামী সোমবারের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন। তবে যে কোনো যুদ্ধবিরতির জন্য ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর সিদ্ধান্তই চূড়ান্ত। তাদের বক্তব্য আসার পরই জানা যাবে আসলে যুদ্ধবিরতি বা বন্দি বিনিময় চুক্তি হচ্ছে কি না। অভিনব উপায়ে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদকারী মার্কিন বিমান সেনা অ্যারন বাশনেলের ভূয়সী প্রশংসা করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বাশনেলের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। গত রোববার ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের সামনে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন বাশনেল। তার শরীরে যখন দাউ দাউ করে আগুন জ্বলছিল, তখন তিনি ফিলিস্তিনকে স্বাধীন করো বলে
চিৎকার দিতে দিতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাকে গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করার পরপরই তিনি মারা যান। গায়ে আগুন দেওয়ার আগে এক লাইভ ভিডিওতে তিনি গাজায় ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানান এবং ইসরায়েলকে উপনিবেশবাদী শাসন ব্যবস্থা বলে আখ্যায়িত করেন। গাজা গণহত্যায় মার্কিন সহযোগিতার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, তিনি আর এই গণহত্যায় অংশ নিতে পারছেন না। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যার প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের নির্লজ্জ সহযোগিতার কথা ইতিহাস থেকে মুছে যাবে না। হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে এক বৈঠকের পর এই মন্তব্য করেন। গত 7 অক্টোবর থেকে মার্কিন অস্ত্রে সজ্জিত হয়ে ইসরায়েলি সেনারা গাজা উপত্যকার নিরস্ত্র জনগণের উপর ভয়াবহ গণহত্যা চালিয়ে যাচ্ছে। এছাড়া এই গণহত্যা বন্ধ করার আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ পর্যন্ত আনীত 3টি প্রস্তাবে ভেটো দিয়েছে ওয়াশিংটন। হানিয়া বলেন, গণহত্যার পাশাপাশি গাজায় ত্রাণবাহী ট্রাক ঢুকতে না দিয়ে সেখানকার লাখ লাখ অধিবাসীকে অভুক্ত রেখে মারার যে তৎপরতা তেল আবিব চালাচ্ছে তা ঢেকে রাখার চেষ্টা করছে বাইডেন প্রশাসন। ইসমাইল হানিয়া বলেন, দখলদার ইসরায়েল তার রাজনৈতিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে গাজাবাসীকে দুর্ভিক্ষে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এটি মানবতার অসম্মান যা ইতিহাস চিরকাল মনে রাখবে। গাজার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের মার্কিন সমর্থিত গণহত্যার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয় ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের 55তম সম্মেলনের অবকাশে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এই মন্তব্য করেন। তিনি বলেন, গাজা গণহত্যার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে নিষ্ক্রিয়তা দেখাচ্ছে তা চলতি শতাব্দীর সবচেয়ে ভয়াবহ কূটনৈতিক বিপর্যয়। তিনি বলেন, গাজাবাসী ফিলিস্তিনি জনগণ যে অসহনীয় মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলা করছে, একদিন তার অবসান হবে ঠিকই, কিন্তু এই গণহত্যার ব্যাপারে কোন দেশ কি ভূমিকা পালন করছে তাও ইতিহাসে লেখা থাকবে। ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি বলেছেন, ইরানের সেনাবাহিনীর কাছে এ অঞ্চলের সবচেয়ে বড় হেলিকপ্টার বহর রয়েছে। ইরানের বার্তা সংস্থা IRIB আজ এই তথ্য জানিয়েছে। কমান্ডার হেইদারি সেনাবাহিনীর হেলিকপ্টার ইউনিটে নানা ইতিবাচক পরিবর্তন আনার কথা জানিয়ে আরও বলেন, হেলিকপ্টারে যেসব ক্ষেপণাস্ত্র বসানো হয়েছে সেগুলোর পাল্লা ছিল 2 ও 20 কিলোমিটারের। এই পাল্লা বাড়িয়ে 200 কিলোমিটার করা হয়েছে। এসব হেলিকপ্টার সাগরে ভাসমান ও চলমান লক্ষ্যবস্তুতে 200 কিলোমিটার দূর থেকে আঘাত হানতে সক্ষম। ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার বলেন, ইরানের হেলিকপ্টারগুলো ইলেকট্রনিক যুদ্ধে আত্মরক্ষার ক্ষমতা সম্পন্ন এবং ইরানি বিশেষজ্ঞরা 800-এরও বেশি যন্ত্রাংশ তৈরি করেছে যাতে এই শিল্প কোনো ধরনের সমস্যায় না পড়ে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টে 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশ বিদেশিদের প্রভুত্ব মেনে নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিস্তারিত রিপোর্টটি শুনুন আশরাফুর রহমানের পরিবেশনায়।
বাংলাদেশ বিদেশিদের বন্ধুত্ব চায়, তবে কেউ প্রভুত্ব করতে চাইলে তা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশ কারো সাথে বৈরিতা চায় না। আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সর্বশেষ সফরও তারা শেষ কথা যা বলেছেন তাতে বিএনপির আশাবাদী হওয়ার কিছু নেই। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিএনপি নয় ডামি নির্বাচন করে আওয়ামী লীগকেই তার খেসারত দিতে হবে। আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রিজভী আরো বলেন, পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে পরিকল্পিতভাবে 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করেছে আওয়ামী লীগ সরকার, যার 15 বছরেও বিচার হয়নি। অথচ সরকার সেই হত্যাকাণ্ডের দায় চাপাচ্ছে বিএনপির উপর। রিজভী বলেন, বিডিআরের সাবেক ডিজির বক্তব্যে পিলখানা হত্যাকাণ্ডের আসল ঘটনা বের হয়ে এসেছে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, দক্ষিণ এশিয়ার কোথাও নদীর তলদেশ দিয়ে টানেল সড়ক নেই। এই যে অসাধারণ উন্নয়ন, আজ থেকে পনেরো বিশ বছর আগে মানুষ এসব কল্পনাও করেনি, সেসব আজ বাস্তব। সেই বাস্তবতা কূটনীতিকেরা নিজের চোখে দেখেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত অ্যাম্বাসেডার্স আউটরিচ প্রোগ্রামের অংশ হিসেবে আজ দুপুরে বিভিন্ন দেশের দূতাবাস ও মিশন প্রধানদের সঙ্গে নিয়ে চট্টগ্রাম রেল স্টেশনে আসেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি ওই মন্তব্য করেন। ভারতে এক বছরে মুসলিম বিদ্বেষী বক্তব্য 62% বৃদ্ধি পেয়েছে। 2023 সালের প্রথম ছয় মাসের তুলনায় দ্বিতীয়ার্ধে মুসলিম বিরোধী বিদ্বেষমূলক বক্তব্য 62% বৃদ্ধি পায়। ওয়াশিংটনে ইন্ডিয়া হেট ল্যাব রিসার্চ গ্রুপের রিপোর্টে ওই তথ্য প্রকাশ্যে এসেছে। গতকাল তারা বলেছে, ইসরায়েল এবং গাজার মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল তা গত তিন মাসে ভারতে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইন্ডিয়া হেট ল্যাব দেখেছে, 2023 সালে দেশে 668টি ঘৃণাসূচক বক্তব্যে মুসলমানদের টার্গেট করা হয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে বলেছেন, তারা রোজ মিথ্যে কথা বলে এবং দাঙ্গা বাঁধায়। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে তারা রোজ মিথ্যে কথা বলে এবং দাঙ্গা বাঁধায় বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে কোনো টাকা পয়সা দিচ্ছে না বলে অভিযোগ করেছেন। তিনি আজ মঙ্গলবার পুরুলিয়ার শিমুলিয়া ময়দানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় হিন্দুত্ববাদী বিজেপি ও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন।
কোথাও গন্ডগোল হয় না দেখবেন, বিজেপির পঞ্চায়েত গুলোতে গন্ডগোল হয়। কারণ কি? তার কারণ তারা লুটে পুটে খায় আর মানুষকে ধরে ধরে ঠেঙায়।
মুখ্যমন্ত্রী মমতা আজ দলীয় জনপ্রতিনিধিদের সতর্ক করে দিয়ে বলেন, আমি প্রত্যেক জনপ্রতিনিধিকে বলবো একসঙ্গে মিলেমিশে কাজ করবেন। আমরা সবাই ছোট, মানুষ কিন্তু বড়। মানুষ আপনাদের জিতিয়েছেন, তাই আপনারা এখানে আসতে পেরেছেন। মানুষ ছুঁড়ে ফেলে দেবে, তখন কেউ তাকিয়েও দেখবে না। এই কথাটা বিশ্বাস করলে তবে আমার সঙ্গে থাকবেন, আর বিশ্বাস না করলে বাড়ি যান। বিজেপি করুন, কংগ্রেস করুন, সিপিএম করুন, আমার কোনো আপত্তি নেই। তৃণমূল কংগ্রেস দল করে মানুষকে বঞ্চনা করা যাবে না বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। পাকিস্তানে আগামী বৃহস্পতিবার জাতীয় পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করেছে জাতীয় পরিষদ সচিবালয়। প্রেসিডেন্ট আরিফ আলভি অধিবেশন আহ্বান না করায় জাতীয় পরিষদ সচিবালয় এই অধিবেশন ডেকেছে। পাকিস্তানে গত 8 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী নির্বাচনের 21 দিনের মধ্যে অধিবেশন আহ্বান করার কথা। সে হিসেবে আগামী 29 ফেব্রুয়ারির মধ্যেই অধিবেশন আহ্বান করার বাধ্যবাধকতা ছিল। প্রেসিডেন্ট আরিফ আলভি ছিলেন ইমরান খানের প্রতিষ্ঠিত দল পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই নেতা। 2018 সালের আগস্টে ইমরান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। পরের মাসে পিটিআই মনোনীত প্রার্থী হিসেবে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন আরিফ আলভি। মেয়াদ শেষ হলেও পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। জাতীয় পরিষদ সচিবালয় বলছে, নির্বাচন হওয়ার পর 21তম দিনে অধিবেশন ডাকার জন্য প্রেসিডেন্ট বা স্পিকারের অনুমতির প্রয়োজন হয় না। প্রেসিডেন্ট আরিফ আলভির অধিবেশন আহ্বানে রাজি না হওয়ার প্রধান কারণ, তিনি মনে করেন রাজনৈতিক দলগুলোর মধ্যে সংরক্ষিত আসনগুলো বণ্টন না হওয়ায় জাতীয় পরিষদ অসম্পূর্ণ রয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফার্সের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পাশ্চাত্যের বৈশ্বিক একাধিপত্যের অবসান ঘটেছে বলে ইউরোপীয় জোটের পররাষ্ট্র বিষয়ক প্রধান আবারও স্বীকারোক্তি করেছেন। বোরেলের এই স্বীকারোক্তির তাৎপর্য সম্পর্কে আজকে দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, পড়ে শোনাচ্ছেন আমির হোসেন।
ইউরোপীয় জোটের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল স্বীকার করেছেন যে ইউক্রেনে রুশ সামরিক অভিযান ও গাজায় যুদ্ধ শুরু হওয়ার মধ্য দিয়ে পাশ্চাত্যের বৈশ্বিক আধিপত্যের অবসান ঘটেছে। তিনি আরো বলেছেন, পাশ্চাত্য বনাম বাদ বাকি বিশ্বের মধ্যে চলমান ভূ রাজনৈতিক উত্তেজনা এভাবে চলতে থাকলে ইউরোপের ভবিষ্যৎ বিপদগুলো আরো বাড়তে থাকবে। বোরেল আরো বলেছেন, পাশ্চাত্যের আধিপত্যের যুগ সুনিশ্চিতভাবে শেষ হয়ে গেছে। বিষয়টি তাত্ত্বিকভাবে স্পষ্ট হওয়া সত্ত্বেও আমরা সবসময় এটা উপলব্ধি করিনি। এটা স্পষ্ট যে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে পাশ্চাত্যের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব দুর্বল হয়ে যাওয়ার বিষয়টি একটি বাস্তবতা। চীন, রাশিয়া, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার মতো নতুন সামরিক ও অর্থনৈতিক শক্তিগুলোর উত্থান এবং ব্রিক্স ও সাংহাই জোটের তৎপরতা বিশেষভাবে লক্ষণীয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবিও ক্রমেই জোরদার হচ্ছে। পাশ্চাত্য ইউক্রেন যুদ্ধ নিয়ে যে সংকটে রয়েছে তা নিজেরই সৃষ্ট। ন্যাটো জোটকে রাশিয়ার আশপাশে বিস্তারের চেষ্টাই এর কারণ। নিরাপত্তার খাতিরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে রাশিয়া। অন্যদিকে মার্কিন সরকারের সহযোগী হিসেবে ইউরোপ হাজার হাজার কোটি ডলারের অস্ত্র পাঠাতে থাকে ইউক্রেনে। কিন্তু গত দুই বছরের এই যুদ্ধে ইউক্রেনের এক বিশাল ও গুরুত্বপূর্ণ নানা অংশ রাশিয়ার দখলে চলে এসেছে। ফলে এই যুদ্ধে পাশ্চাত্যের পরাজয় এখন সুস্পষ্ট, আর এটাই হলো পাশ্চাত্যের শক্তি ও প্রভাব কমে আসার প্রথম লক্ষণ। অন্যদিকে গাজার যুদ্ধেও গোটা পাশ্চাত্য ইসরায়েলকে অর্থ, অস্ত্র সহ সব ধরনের সাহায্য দিয়েও এবং গাজায় নির্বিচার বোমাবর্ষণ ও গণহত্যা অব্যাহত রেখেও প্রায় পাঁচ মাস পরেও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো, বিশেষ করে হামাসকে দমন করতে ব্যর্থ হয়েছে। ক্ষুধার্ত গাজাবাসীর বিরুদ্ধে গণহত্যার সহযোগী হওয়ার কারণে বিশ্ব জনমতের নিন্দার চাপ নিয়ে এখন পশ্চিমা নেতারাই গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার কথা বলছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের নদনদীতে অবাধে শিকার হচ্ছে ইলিশের পোনা বা জাটকা। নিষেধাজ্ঞা অমান্য করে এই অঞ্চলের জেলেরা মাছ শিকার করলেও তা দেখভালে তেমন কোনো নজরদারি নেই। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার সংবাদদাতা।
দেশের দক্ষিণাঞ্চলের নদনদীতে অবাধে শিকার হচ্ছে ইলিশের পোনা জাটকা। নিষেধাজ্ঞা অমান্য করে এই অঞ্চলের জেলেরা মাছ শিকার করলেও তার দেখভালে তেমন কোনো নজরদারি নেই। স্থানীয় প্রশাসনের মাঠ কর্মকর্তারা মনোযোগী না থাকার সুযোগেই অসাধু ব্যবসায়ীরা নেমে পড়েছেন জাটকা ধরতে। আর এই জাটকা ইলিশ প্রকাশ্যে বিক্রি হচ্ছে বরিশাল সহ দক্ষিণের বিভিন্ন জেলার হাট বাজার সহ গ্রামের পাড়া মহল্লায়। ভোলার মেঘনা ও তেঁতুলা নদীতে মাছ ধরার সময় বাধা ও খুঁটি সহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল ব্যবহার করছেন জেলেরা। এতে প্রতিদিন জাটকা ও ইলিশের রেণুসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ধ্বংস হচ্ছে। ফলে একদিকে যেমন নদীতে ইলিশের বংশবিস্তার ব্যাহত হচ্ছে, অন্যদিকে মারা যাচ্ছে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা। অভিযোগ রয়েছে প্রভাবশালী একটি মহল কোস্টগার্ড ও প্রশাসনকে ম্যানেজ করেই এই সব জাল ব্যবহার করছেন। জেলেরা বলছেন, প্রতি বছর শুষ্ক মৌসুমে প্রভাবশালী কয়েকজন মৎস্য ব্যবসায়ী মেঘনা নদীর বিভিন্ন স্থানে খুঁটি জাল ও বাঁধা জাল ব্যবহার করে জাটকা ও ইলিশের পোনা সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরছেন। সরজমিন তথ্যে দেখা যায়, ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ভাঙ্গতির খাল ও কাচিয়া ইউনিয়নের কাঠিরা মাথায় মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে রয়েছে এমন শতাধিক বাঁধা জাল। ভোক্তাদের অভিযোগ এই অবস্থা চলতে থাকলে ইলিশের বংশ বিস্তার ক্ষতিগ্রস্ত হবে।
নদীতে মাছ না থাকার কারণে ছোট মাছগুলো মারে জেলেরা, ছোট মাছগুলো মারার কারণে নদীতে মাছ কম, এতে আমাদেরও ক্ষতি হচ্ছে।
চাটকাটা যদি না ধরে তাহলে সামনের দিকে এই চাটকা বড় হইলে জেলেরা ধরলে লাভবান হতো।
এ ব্যাপারে ভোলার জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন,
অভিযানে যখনই তাদের পাচ্ছি আমরা তাদেরকে আইনের আওতায় আনছি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাদেরকে জরিমানা, জেল এই সমস্ত শাস্তি দেওয়া হচ্ছে। পাশাপাশি তাদেরকে আমরা মোটিভেশনাল কার্যক্রমের উপর বেশি জোর দিচ্ছি।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন। এর সঙ্গে শেষ হল সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাত। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। গাজায় যুদ্ধবিরতি চুক্তি ও বন্দি বিনিময়ের সম্ভাবনা দেখছে কাতার, হামাসের প্রতিক্রিয়া আসেনি এখনও। অবশেষে মারা গেছেন গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশকারী মার্কিন বিমান সেনা অ্যারন বাশনেল। বাংলাদেশ বিদেশিদের প্রভুত্ব মেনে নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ভারতের 75% বিজেপি শাসিত রাজ্যে গত এক বছরে মুসলিম বিদ্বেষী বক্তব্য 62% বেড়েছে। তো শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।
বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রান ওয়ারিদুনকো আসসালামু আলাইকুম।